বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 12 দিন বাকি রয়েছে। তবে গত 7 দিনে 45টি জেলায় 96টি সহিংসর ঘটনা ঘটেছে। এর মধ্যে 2 জন নিহত, আহত হয়েছেন হাজার খানেক, গ্রেপ্তার হয়েছে প্রায় 1000। প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রার্থী ও জোট অভিযোগ জানাচ্ছেন নির্বাচন কমিশনে। তবে প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেছেন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়েছে। অন্যদিকে তারই সহকর্মী নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলছেন সবার জন্য সমান সুযোগ রয়েছে এমনটা তিনি মনে করেন না। এই বাস্তবতাই আমাদের আজকের আলাপন, বাংলাদেশে নির্বাচনী সহিংসতা। আর এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে 2 জন অতিথি রয়েছেন, একজন প্রার্থী এবং অন্যজন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট। তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। বাম গণতান্ত্রিক জোটের ঢাকা 12 আসনের প্রার্থী জুনায়েদ সাকি আমাদের সঙ্গে রয়েছেন, একই সঙ্গে রয়েছেন বিএনপির নির্বাচনী আইন সহায়তা কমিটির সদস্য সচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। একই সঙ্গে আমরা আসলে মাঠ পর্যায়ের কি অবস্থা তা জানতে আমাদের সঙ্গে আমাদের 3 জন প্রতিনিধি রয়েছেন এবং একই সঙ্গে আমাদের আরেকজন খুলনা থেকে স্থানীয় সংবাদদাতা রয়েছেন। আমরা আসলে মাঠ পর্যায়ের কি খবরাখবর সেটা শুনে অতিথিদের কাছে যেতে চাই। মাঠ পর্যায়ের খবরাখবর জানতে প্রথমে একটু যেতে চাই চট্টগ্রামে। চট্টগ্রামে হাসান ফেরদৌস, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা যেমনটা বলছিলাম যে আসলে এরই মধ্যে প্রায় 45টি জেলায় সহিংস ঘটনা ঘটেছে, আপনার কাছে চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম বিভাগের কি খবর খবর রয়েছে? কোথায় কোথায় সহিংসতা হয়েছে, কেউ আহত নিহত হয়েছেন কিনা, কি অবস্থা আমাদেরকে যদি একটু জানান শুরুতেই।
বলছিলেন আসলে নির্বাচন দিনক্ষণ যত এগিয়ে আসছে, নির্বাচনকে ঘিরে কিন্তু উত্তেজনা উত্তাপ ক্রমশ বাড়ছে। এর মধ্যে চট্টগ্রামে 16টি সংসদীয় আসন আছে এবং এই সংসদীয় আসনগুলির মধ্যে প্রায় 7 কোটি আসনে সন্ত্রাসী হামলা এবং সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, তার ছেলে, তিনি আহত হয়েছেন তার নির্বাচনী এলাকায়। আহত হয়েছেন চট্টগ্রাম 8 আসনে যে বিএনপি প্রার্থী ছিলেন আবু সুফিয়ান, তার বাড়িতে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে আমাদের। এবং চট্টগ্রাম 10 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান, তিনি গতকালকে একটি নির্বাচনী সমাবেশ করতে চেয়েছেন হালি শহরে, সেখানে তার নির্বাচনী প্রচার মিছিলে বাধা দেওয়া হচ্ছে। এরকম অসংখ্য অভিযোগ চট্টগ্রামের 7 কোটি আসনে প্রতিদিনই ঘটনা ঘটছে। এবং এটা ছাড়াও আমাদের কাছে যেটুকু খবর আছে, আমরা বিএনপি নেতাদের সাথে কথা বলেছি, আমরা সেখানকার স্থানীয় প্রশাসন এবং যারা সাংবাদিক আছেন তাদের সাথে কথা বলেছি, সীতাকুণ্ড, ফটিকছড়ি, আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী, হাতাতেরি এবং চট্টগ্রাম মহানগরীরও বাকলিয়া এলাকায় এইসব ঘটনাগুলো ঘটছে। চট্টগ্রাম মহানগরের বাইরে আমরা যতটুকু জানি সেটি হচ্ছে খাগড়াছড়িতে বিএনপি এবং আওয়ামী লীগের রামগড় এলাকায় সমাবেশের ঘটনা ঘটেছে। বিভাগের মধ্যে এই সহিংস ঘটনার মধ্যে সোনাগাজি এলাকায় কিছু হিন্দু পরিবারে আগুন জড়িয়ে দেওয়া হচ্ছে, কিছু বাড়িতে কিছু ঘটনা ঘটেছে। এভাবে আসলে প্রত্যেকটা এলাকাতেই কিন্তু এই সহিংস ঘটনাগুলো ঘটছে এবং নির্বাচন যত এগিয়ে আসছে কিন্তু ততই কিছুটা বাড়ছে এটার উত্তেজনা উত্তাপগুলো। এছাড়া আসলে সংখ্যা দিয়ে বলাটা আসলে খুব কঠিন একটি, কতটি কত জায়গায় হচ্ছে এটা প্রতিদিনই হচ্ছে, প্রতি ঘন্টায় ঘন্টায় বা বিভিন্ন জায়গায় হচ্ছে।
জি, জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আসলে অভিযোগও জানানো হয়েছে যে প্রার্থীরা প্রচারণা করতে পারছেন না, অনেক জায়গায় বাধাগ্রস্ত হচ্ছেন। সেক্ষেত্রে এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কি অবস্থা, প্রার্থীরা কি অভিযোগ করছেন, তারা কি প্রচারণা সবাই সমানভাবে করতে পারছেন?
না, সেটি আজকে রিটার্নিং অফিসার, চট্টগ্রামের রিটার্নিং অফিসারদের সাথে আজকে বৈঠক ছিল, সেখানে সুস্পষ্টভাবে ঐক্য জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীরা এবং অন্যান্য দলের প্রার্থীরা তারা অভিযোগ করেছেন তারা নির্বাচনী প্রচারণায় যেতে পারছেন না, প্রতিপক্ষ তাদের বিভিন্ন জায়গায় হামলা এবং তাদেরকে বাধাগ্রস্ত করছেন। এবং একটি রিটার্নিং অফিসার কাছে তারা লিখিত অভিযোগও করেছেন, তারা অনেকেই তারা বলেছেন যে বিষয়ে তারা তাদের সুযোগ চান। এবং এক্ষেত্রে রিটার্নিং অফিসার বলেছেন যে আমরা সমান সুযোগ দেওয়ার জন্য তারা প্রশাসনের পক্ষ থেকে বারবারই উদ্যোগ নেওয়া হচ্ছে, তারা সুনির্দিষ্টভাবে অভিযোগ দিয়েছেন। তারা প্রার্থীদের কাছে বলেছেন যে আপনারা ভাষা কথাগুলো না বলে আমাদেরকে নির্দিষ্ট অভিযোগ করেন, সে বিষয়টা তারা করবেন। এক্ষেত্রে পুলিশের পক্ষের একটা অভিযোগ ছিল যে তাদের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বিভিন্ন জেলায় যারা নির্বাচনী প্রচারণে অংশ নিচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। সেক্ষেত্রে পুলিশ যেটা বলছেন, পুলিশের চট্টগ্রামের ডিআইজি ছিলেন, তিনি তার নির্বাচন বিভাগের সমস্ত জায়গাগুলোর তুলে ধরে বলেছেন এবং চট্টগ্রামের এসপি সাহেব ছিলেন, তারা বলছেন যে আমরা নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছে, নতুন করে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না। শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেসব যাদের বিরুদ্ধে মামলা আছে শুধু তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এটি তারা বলছেন। তো এই বিষয়টি হচ্ছে, তারা আসলে বলা যাবে না যে সমানভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন, এতে কিন্তু আসলে
হাসান ফেরদৌস আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আপনি যেমনটা বলছিলেন যে অনেকে গ্রেপ্তার করা হচ্ছে প্রচারণার সময়, যাদেরকে গ্রেপ্তার করা এখন পর্যন্ত হয়েছে তাদের মধ্যে আপনার কাছে কি খবর রয়েছে? আসলে জাতীয় ঐক্যফ্রন্ট অথবা বিএনপি নেতাকর্মী তারা, নাকি আওয়ামী লীগ বা সরকারি মহাজোটের নেতাকর্মীও রয়েছেন গ্রেপ্তার হওয়াদের মধ্যে?
এই মুহূর্তে এ পর্যন্ত পুলিশ যতজনকে গ্রেপ্তার করেছে যে পরিসংখ্যানটা আছে তাদের বেশিরভাগই হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্টের কর্মী, এবং পুলিশের বক্তব্য হচ্ছে তাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ আছে। এবং বিশেষ করে
হাসান ফেরদৌস, আপনি আমাদের সঙ্গেই থাকুন,
যে মামলাগুলো চলছে সেই মামলা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।
জি আপনি আমাদের সঙ্গে থাকুন, আবারও আপনার কাছে ফিরবো। আমরা একটু যেতে চাই খুলনাতে খুলনার স্থানীয় সাংবাদিক রাফিউল ইসলাম টুটুল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আসলে দর্শক এবং শ্রোতা আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা আসলে মাঠ পর্যায়ের কি খবর খবর, তারপরে আমাদের দুজন অতিথিদের কাছে আসলে বিশ্লেষণ জানার জন্য যাব। টুটুল, আপনি যদি আমাদেরকে একটু জানান যে আসলে খুলনার কি অবস্থা, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের কি অবস্থা, খুলনা শহর এবং খুলনা বিভাগে কোথায় কোথায় সহিংসতার ঘটনা এখন পর্যন্ত ঘটেছে, কতজন আহত হয়েছেন, কোন নিহতের খবর রয়েছে কিনা, এবং গ্রেপ্তার কারাকার হচ্ছেন, এইসব যদি আমাদেরকে একটু জানান।
হ্যাঁ, তাহলে আসলে খুলনাতেও দেশের অন্যান্য জায়গায় আমরা যেটা দেখছি বা শুনছি যে প্রার্থীদের উপর হামলা হচ্ছে অথবা গ্রেপ্তার হচ্ছে, এখানেও সেটি হচ্ছে। এখানে আপনার খুলনা বিভাগে সাতক্ষীরা এক আসনের ঐক্যজোটের প্রার্থী যিনি আবিবুল ইসলাম, তিনি তার উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন, এবং ১৯০০ এরকম 8-10 জন নেতা কর্মীর উপর হামলা চালানো হয়েছে ওখানে সাতক্ষীরাতে। এছাড়া বাগেরহাটের জেলা বিএনপি সভাপতি, তিনিও ঐক্যফ্রন্টের প্রার্থী, তাকেও তার উপর হামলা করা হয়েছে এবং তার নেতাকর্মী 20-25 জন নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি জানিয়েছেন। এদিকে খুলনা 3 আসনে সেখানে 2 প্রার্থীর উপরে হামলা চালানো হয়েছে, বামজোট এবং ইসলামী আন্দোলন। এছাড়া খুলনা 4 আসন, সেখানেও আপনার ঐক্যজোট যেটা বলা হচ্ছে ঐক্যফ্রন্ট, তাদের নেতাকর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে, বিভিন্ন স্থানে প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে, এগুলো তারা জানিয়েছেন এবং এখানকার পত্র পত্রিকাতেও সেই নিয়েগুলো আসছে। এভাবেই অধিকাংশ জায়গায় আসলে এরকম শোনাই যাচ্ছে বা দেখা যাচ্ছে।
জি, আপনার কাছে যদি আমাদেরকে একটু জানাতে পারেন যে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা এখন পর্যন্ত, যাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে নানা অভিযোগে, তাদের মধ্যে আসলে কোন জোটের কত প্রার্থী, এরকম কোন পরিসংখ্যান কি আপনার জানা রয়েছে খুলনা বিভাগের ক্ষেত্রে?
পরিসংখ্যান সংখ্যাটা আসলে সঠিকভাবে না বলা গেল, এটি আমরা মানে নিশ্চিত হয়েছে বিভিন্ন থানাতে এবং পুলিশের সাথে কথা বলে যে আসলে এর বেশিরভাগই মানে অধিকাংশই হচ্ছে বিএনপি বা ঐক্যফ্রন্টেরই নেতাকর্মীরা সবাই
শরীফ মুজিব, আপনি যদি আমাদেরকে একটু জানান যে ঢাকার কি অবস্থা, ঢাকায় এখন পর্যন্ত ঢাকা শহর এবং বিভাগ কোন ধরনের সহিংসতার খবর আপনার কাছে রয়েছে কিনা, এখন পর্যন্ত কি পরিমাণ আহত নিহতের কোনো খবর আছে কিনা, গ্রেপ্তারের কোনো খবর আছে কিনা, পরিবেশটা কেমন আমাদেরকে যদি একটু জানান।
আপনি হ্যালো, আমি ঢাকার দিকে আমি দৃষ্টি দিচ্ছি। আপনি জানেন খুব 14 ডিসেম্বর খুব রিসেন্ট যেটা ঘটনা যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ডক্টর কামালের উপরে হামলা হয়, কামাল যখন স্মৃতিসৌধ থেকে বের হচ্ছিল সে এবং তার দলের আরো সাথে যারা ছিল তাদের উপরে হামলা হয়, গাড়ি ভাঙচুর হয়। তারপর গত পরশু মির্জা আব্বাস যখন প্রচারণা করছিল সেগুন বাগিচা তার নিজের প্রচারণা কেন্দ্রে তখন সেখানে তার উপরে উপর্যুপুরি হামলা হয় এবং সেখানে তিনি আহত হন এবং তার সাথে যারা ছিল তারা বেশ মারাত্মকভাবে বেশ কয়েকজন আহত হয়। তার একদিন আগে তার স্ত্রী আফরোজা আব্বাস তার নিজের প্রচারণা এলাকা শাহজাহানপুরের দিকে যখন প্রচারণা চালাচ্ছিলেন ঠিক তখনই তার ওই গাড়িবহর এবং তার প্রচারণার সাথে যারা ছিল তাদের উপরে হামলা হয়, সেখানে বেশ কয়েকজন আহত হয়। তারপরে আজ বেলা 11টার দিকে আমিনবাজারে ব্রিজের পাশে
আমার আমাদের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমানের ঢাকা দুই আসনেটা তার উপরে হামলা হয় এবং গাড়ি ভাঙচুর হয়, এখানে প্রায় 40-50 জন আহত হয়। এখান থেকে দুইজন ছাত্র নেতা বা প্রচারণায় যারা ছিল, এই তারা মিলন এবং জাহাঙ্গীর নামে দুইজন যারা যাদের মারাত্মক ভাবে জখম হয়েছিল, তাদের মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় তাদেরকে নির্বাচন কমিশনে এসে একটা অভিযোগ পত্র দায়ের করা করে তারা। তারপরে গত 3 দিন আগে সদরঘাটে মেজর হাফিজ, অবসরপ্রাপ্ত হাফিজ, উনি ভোলা যাচ্ছিলেন ওনার প্রচার প্রচারণার জন্য, যাওয়ার পথে সদরঘাটে ওনার উপরে হামলা হয়েছিল, উনি এবং ওনার সাথে আরো বেশ কয়েকজন ছিল। গত 2 দিন আগে নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপি প্রার্থী মাজহারুল ইসলাম, তারপর ওই একই দিনে আবার নারায়ণগঞ্জ 2 আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ, তাদের প্রচারণা চালানোর সময় তাদের উপরে হামলা হয়। এর আগে মুন্সিগঞ্জে শাহমুদ্দিন এবং মিজানুর রহমানের পত্রসভায়ও হামলা হয়। এই হামলার ঘটনা শুধুমাত্র এই যে ঢাকার গোষ্ঠী তা না, ঢাকার আশপাশের যে জেলাগুলো গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর, নেত্রকোনা, এই মুর্শিদাবাদ, নরসিংদী, এগুলোতে প্রতিদিনই কম বেশি সব জায়গায় ঘটছে এবং বেশিরভাগই এই হামলায় যারা হামলার শিকার যারা হচ্ছেন তারা ঐক্যফ্রন্টেরই বলে আমাদের কাছে সাংবাদিকদের কাছে তথ্য আছে। আরেকটা ব্যাপার হলো বিএনপির পক্ষ থেকে আরেকটা অভিযোগ করা হয়েছে, যেটা হলো এটা হলো পথসভা বা নির্বাচন প্রচারণার সময় বিভিন্ন হামলা ছাপাখানাগুলো, বিশেষ করে আমিনবাজার ফকিরাপুলের যে ছাপাখানাগুলো আছে, এখানে ঐক্যফ্রন্টের পোস্টার লিফলেট ছাপানোর সময় সেখানকার কর্মচারীদের উপর হামলা হয় এবং সেখানকার ছাপানোর কাজে ব্যবহৃত যে মেশিন গুলো সেখান থেকে ভেঙে ফেলা হয়, কিছু নিয়ে যাওয়া হয় এবং যেসব প্রচারপত্র ছাপানো ছিল সেগুলো ছিঁড়ে ফেলা হয় এবং কিছু ছাপাখানা বন্ধ করেও দেওয়া হয়।
জি, শরীফ মুজিব, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আবারও আপনাদের কাছে ফিরতে চাই, আমাদের দুজন অতিথির একটু ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আপনাদের কাছে ফিরব। সবশেষে একটু আমরা যেতে চাই উত্তর অঞ্চলে, বাংলাদেশের উত্তর অঞ্চলে, আমরা দক্ষিণ অঞ্চলে গিয়েছি, চট্টগ্রাম বিভাগে গিয়েছি, ঢাকা ছিলাম, এবার একটু বগুড়াতে যেতে চাই, অর্থাৎ আমাদের বগুড়া সংবাদদাতা প্রতিকুমার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
জি, আমি শুনতে পাচ্ছি।
জি, আপনি যদি আমাদেরকে একটু জানান যে উত্তর অঞ্চলে এখন পর্যন্ত সহিংসতার কি কি খবরাখবর রয়েছে আপনার কাছে?
আসলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে ইতোমধ্যেই বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। গেল 11 ডিসেম্বর ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওই দিন তার গাড়িবহরে একটা হামলার ঘটনা ঘটেছে। একই দিনে বগুড়ার শেরপুরে বিএনপি প্রার্থী জিএম সিরাজ তার প্রচারণার গাড়িবহরেও একটা হামলার ঘটনা ঘটেছে। এছাড়া উত্তরের আরো বেশ কিছু এলাকায় বিএনপির পোস্টার ছিঁড়ে ফেলা, অফিসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। আমি কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সাথে। তিনি গোটা রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ এবং বগুড়ার সার্বিক চিত্র তুলে ধরে বলেন, আজকেই সন্ধ্যার পরে মোহনপুর উপজেলার জাহানারাবাদ ইউনিয়ন বিএনপির কার্যালয় এবং ওই এলাকার ছোট ছোট কিছু নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, তিনি যেটা আমাকে আজকেই কিছুক্ষণ আগে বললেন। এছাড়াও গেল সপ্তাহে ওই একই উপজেলায় আরো বেশ কিছু এলাকায় নির্বাচনী অফিসে আগুন দিয়েছে। উনি যেটা আমাকে জানিয়েছেন যে এই মোহনপুরে আসনটা আসনের সবচেয়ে বেশি আতঙ্ক অবস্থা বিরাজ করছে। এছাড়াও নাটোর সদর আসনের সাবিনা ইয়াসমিন ছবি তার নির্বাচনী প্রচারণার বাধা দেওয়ার খবর আমাদের কাছে এসেছে প্রতিপক্ষ প্রার্থীর পক্ষ থেকে। আজকে আমার একটি রিপোর্টে ইতোমধ্যে আপনারা জেনেছেন যে সিরাজগঞ্জে 1 আসনে বিএনপির প্রার্থী হয়ে লড়ছেন রোমেনা মোর্শেদ কনকচাপা। তিনি আসলে গত কয়েকদিন আগে থেকেই এলাকায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু বিভিন্ন ধরনের হুমকি এবং তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, এর ফলে তিনি আসলে তার নির্বাচনী এলাকায় এখন পর্যন্ত ঢুকতে পারেননি। তিনি আজকে বগুড়ায় এসেছিলেন এবং বগুড়ার সাংবাদিকদের সঙ্গে তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং আমাদের কাছে হয়েছে উনি তার সেই অভিযোগগুলো লিখিত আকারে বলেছেন।
প্রতিকুমার, আমরা 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 আপনার কাছ থেকে শুনেছি, আমরা আসলে আমাদের চারটি বাংলাদেশের বড় বড় গুরুত্বপূর্ণ অঞ্চল, যারা যে অঞ্চলগুলো বাংলাদেশের নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জয় পরাজয় নির্ধারণে, আমরা আপনাদের কাছে আবার একটু আসব। তার আগে আমাদের দুজন অতিথির কাছ থেকে একটু বিশ্লেষণ জেনে নিতে চাই। রুহুল কুদ্দুস কাজল, আপনি কি রয়েছেন আমাদের সঙ্গে?
জি জি।
এবং জুনায়েদ সাকি, একজন প্রার্থী, তার কাছ থেকে শুনবো এবং একই সঙ্গে আপনার কাছ থেকে বিশ্লেষণ শুনবো। আমরা শুনছিলাম আমাদের তিনজন সংবাদদাতা এবং খুলনার স্থানীয় একজন সংবাদদাতা, তারা বলছিলেন প্রার্থীরা কোথায় কোথায় কি বাধার সম্মুখীন হয়েছেন, কি ধরনের সহিংসতা হয়েছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। সব মিলিয়ে শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, আপনি বিএনপির নির্বাচনী আইন সহায়তা কমিটির সদস্য সচিব, সবকিছু মিলিয়ে আপনার বক্তব্য শুরুতে একটু জেনে নিই, তারপর বিশ্লেষণে যাব।
দেখুন, আসলে আপনাদের প্রতিনিধি এবং স্থানীয় সংবাদদাতা যে চিত্র উল্লেখ করেছেন সেটি একটি খণ্ডচিত্র, কারণ উনি এত অল্প সময়ের মধ্যে সমস্ত ঘটনা তাৎক্ষণিকভাবে আপনাদের যেমন বলা হচ্ছে সম্ভব না, ঠিক তেমনি বাস্তব চিত্রটি কিন্তু তার থেকে অনেক বেশি ভয়াবহ। যেমন আমি রাজধানী শহরে থাকি, কোন একটা জাতীয় সংসদের নির্বাচন হবে আট দেড় সপ্তাহের মধ্যে, অথচ ঢাকা শহরে কোথাও বিএনপি নামক বড় রাজনৈতিক দল কিংবা ঐক্যফ্রন্টের কোথাও কোন পোস্টার নেই। এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে বিএনপির জাতীয় গুরুত্বপূর্ণ একজন নেতা জনাব মির্জা আব্বাস, যিনি স্থায়ী কমিটির সদস্য, তার এবং তার স্ত্রীর উপরে নির্বাচনী প্রচারণার সময় প্রচন্ড রকম হামলা হয়েছে। আজকে যেমন আমাদের ছেলে ব্যারিস্টার অমিত, তার ওখানে হামলা হয়েছে, মানুষ আহত হয়েছে। এই যখন এইটি কিন্তু সারা দেশের সামগ্রিক চিত্র, এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় নেতা ডক্টর কামাল হোসেনের উপরে হামলা হলো, এবং সেই হামলা ঘটনার পরিপ্রেক্ষিতে একদিন পরে মামলা হলেও আমরা কিছু এখনো পর্যন্ত দেখিনি
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং তিনি যখন নির্বাচনী সহিংসতার বিষয়টি তুলেছেন, তখন কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন যে সহিংসতা আসলে তার দলেরই দুজন কর্মী নিহত হয়েছেন। বিষয়টি কি আসলে সহিংসতা হচ্ছে, আবার আওয়ামী লীগেরই দুজন কর্মী নিহত হলেন, বিষয়টি আসলে কেমন?
দেখুন, আসলে যে কোন ধরনের দুজন কর্মী নিহত হচ্ছে এই কথা বলে প্রধানমন্ত্রী কিন্তু এই মানে তার সমস্ত সারা দেশে নেতা কর্মীরা যেভাবে সহিংসতা চালাচ্ছে কিংবা নির্বাচনী পরিবেশ নষ্ট করছে, বিরোধীদের মতে মানুষকে কোন রকম সহ্য করতে পারছে না, সেটা কি দেখতে পারবেন না? আপনার মনে আছে নির্বাচনী, তো এটি তো নির্বাচনের পরের কথা, আওয়ামী লীগের দুইজন প্রার্থীর মধ্যে ঢাকার মোহাম্মদপুরে সাদেক খান এবং সাবেক মন্ত্রী জনাব নানকেশ, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের কারণে দুইজন নিরীহ পথচারী নিহত হয়েছেন, সেটি কিন্তু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার আগে। তাহলে যদি এই কথা যখন বলেন যে দুইজন কর্মী যখন নিহত হয়েছে, তাহলে যে দুজন পথচারী তাদের নিজের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মাত্র দুই সপ্তাহ আগে যখন নিহত হলো, সেই ব্যাপারে তিনি কি বলবেন? আসলে এগুলো হচ্ছে যে শাক দিয়ে মাছ দেখার মতো অবস্থা, কারণ প্রকৃতপক্ষে সারা দেশে যা ঘটছে সেটা আমরা, আপনি, আমি, সবাই আমরা লক্ষ্য করছি। এবং সবচেয়ে বড় কথা, মিডিয়াতে সব ঘটনা আসছে, আমাদের সঙ্গে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে কথাবার্তা হয়। আমি আজকেও সেটিং করেছিলাম, হাজার হাজার মানুষ, তারা গায়েবি মামলা। আমি আপনাকে ছোট্ট একটা মামলার উদাহরণ দিই। আমি আজকে একটি মামলা করেছি পাবনা, সেখানে বিএনপির একজন সংসদস্য আছেন, একটি ঘটনা ঘটে 203 জনকে আসামি করেছে নাম দিয়ে, এর বাইরে আরো 500 এবং 600 অজ্ঞাতনামা ব্যক্তি আসামি হয়েছে। ঘটনাটা কি, যিনি বাদী তিনি বলছেন যে তিনি এবং ওখানে আওয়ামী লীগের দুজন নেতা, যারা ইউনিয়ন পরিষদের নেতা, তারা আওয়ামী লীগ এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড যখন আলোচনা করছিল, তখন এই 203 জন ব্যক্তি তাদের উপর হামলা করেছে এবং আক্রমণ করেছে। আপনি আপনি অথচ আমি তাদের প্রত্যেককে জিজ্ঞেস করেছি, তারা কেউ জানে না, এবং এর মধ্যে এমন বয়োবৃদ্ধ মানুষ আছে যে তাদেরকে মামলার আসামি করা হয়েছে। আপনি যেমন বলছেন যে হামলার যেমন ঘটনা ঘটছে, কিন্তু একই সঙ্গে কিন্তু এই হামলাটা আওয়ামী লীগ এবং তার কর্মী বাহিনী করারও প্রকারান্তরে কিন্তু মামলা হচ্ছে বিএনপি এবং বিরোধী দলের লোকজনের বিরুদ্ধে। এবং সে কারণে কেউ যে শুধুমাত্র হামলা শিকার হয়ে জিনিসটা শিকার শেষ হচ্ছে তা কিন্তু না, বরং উল্টাপালা মামলা মোকদ্দমা শিকার হচ্ছে।
জি আমরা 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 আবারও আপনার কাছে ফিরব।
একটু বলেন, একটু বলেনি, আমাদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অত্যন্ত জনপ্রিয় সম্পাদক ব্যারিস্টার এ মাহবুবুদ্দিন খোকন, তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন, নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাকে গুলিবিদ্ধ করা হয়েছে। সরকারের দায়িত্ব যদি কোন কারণে মনে করে, বরং যে কোনো ঘটনা ঘটলেই বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণ করলো, দেখা যাচ্ছে উল্টা বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে জেলে পুরা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে।
আমাদের আসলে তিনজন সংবাদদাতা চট্টগ্রাম, বগুড়া এবং ঢাকা থেকে জানাচ্ছিলেন যে আসলে কোথায় কোথায় কি সংশয় ঘটনা ঘটেছে, এবং খুলনার স্থানীয় সাংবাদিক রাফিউল ইসলাম টুটুল তিনি জানাচ্ছিলেন, এবং তাদের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আসলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের নানা ধরনের সহিংসতার শিকার হতে হয়েছে, কোথাও কোথাও বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদেরও প্রচারণায় বাধা দেওয়া হয়েছে, অন্য প্রার্থীদের বাধা দেওয়া হয়েছে। সব মিলিয়ে আমি সবশেষ দেখলাম আপনাদের জোটের পক্ষ থেকেও নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানানো হয়েছে। আপনি একজন প্রার্থী, আপনার নির্বাচনী প্রচারণায় কি ধরনের সমস্যা হচ্ছে?
ধন্যবাদ আপনাকে। দেখুন, এতক্ষণ ধরে যে আলোচনা হলো, মানে এই অভিজ্ঞতা গুলো প্রায় সকলেরই কম এবং বেশি, এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে প্রথম রাতেই আমাদের একজন কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, মানে এবং আমাদের তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। তো এই যে মানে ধরুন এই ধরনের হামলা গতকাল রাতেও পোস্টার লাগাতে যাওয়ার পরে একদল লোক এসে তাদের লাঠিসোঁটা নিয়ে তাদেরকে মানে তাদেরকে আহত করেছে। এইভাবে প্রতিদিনই এই পোস্টার ছিঁড়ে ফেলা, লাগাতে বাধা দেওয়া, মাইকিং এ বাধা দেওয়া, বিভিন্ন এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়া ইত্যাদি আছে। আমি নিজেও একটা মিছিলে ছিলাম, সেখানে আমরা হামলার শিকার হয়েছি। তো এইভাবে অভিজ্ঞতা থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে বাধা বিঘ্ন এটা মানে এখন একটা নিত্য ব্যাপার, এবং আমরা যেটা চেষ্টা করছি যে সেই বাধা বিঘ্ন মোকাবেলা করে যতটুকু পর্যন্ত এখানে জনগণকে ঐক্যবদ্ধ করা যায় নির্বাচনের ভেতরে, তাকে এই এই বিষয়গুলো মোকাবেলা করার জন্য তাদের যে সক্রিয়তা সেই জায়গাটা তাদেরকে নিয়ে আসা যায়। এখন সারা দেশে তো আপনারা ইতিমধ্যে শুনলেন যে এই হামলাগুলো, মানে যেমন আমাদের বাম জোটেরও বিভিন্ন প্রার্থী যারা আছেন নেত্রকোনায় কয়েকজনের উপরে বেশ মারাত্মকভাবে আহত করা হয়েছে, তারপরে আপনার খুলনাতে তাকে বেশ ভালোভাবে আহত করা হয়েছে, ঢাকার আরো দু এক জায়গায় হামলা হয়েছে। এর বাইরে আমরা তো জাতীয় ঐক্যফ্রন্টের ঘটনাগুলো তো বড় আকারে সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, তাদের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তাদের গাড়িঘরে হামলা হয়েছে, বেশ কয়েকজন প্রার্থী গ্রেফতার হয়ে গেছেন, প্রার্থীদের উপর গুলি বর্ষণ করা হয়েছে। এই জিনিসগুলো আজকে তো নির্বাচনের কোন গণতান্ত্রিক পরিবেশ আছে তার কোনো সাক্ষ্য বহন করে না, বরং এখানে যে পুরোপুরি একটা একতরফা নির্বাচনের পরিবেশ সেটাকেই ক্রমাগত আরো নিশ্চিত করছে। এবং সেই জায়গায় সবচেয়ে দুঃখজনক কিংবা বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে নির্বাচন কমিশন বেমালুম এই সমস্ত ঘটনাগুলিকে অস্বীকার করে বলছেন যে না, এখানে লেভেল প্লেয়িং ফিল্ড আছে এবং এই সমস্ত অভিযোগের সত্যতা মেনে নেই ইত্যাদি, যেখানে খোদ মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বলছেন যে এখানে সংঘাতের বিষয়গুলো তদন্ত করে দেখা হবে, কিন্তু নির্বাচন কমিশন তদন্তেরও ধাক্কা দিচ্ছেন না, তারা সরাসরি নাকচ করে দিচ্ছেন। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে নির্বাচনের অগণতান্ত্রিক অবস্থাটাকেই আমাদের সামনে আরো স্পষ্ট করে তোলে। কিন্তু আমরা যেটা বলতে চাই যে যেহেতু নির্বাচনকে একটা আন্দোলনের অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে, কাজেই এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে জনগণকে ঐক্যবদ্ধ করা এবং তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তারা তাদের মানে সকলকে নিয়ে সেই জায়গাটায় অবিচল থেকে লড়াইটা চালিয়ে যাওয়া, সেটা বরং সকল আমাদের আমাদের আমরা কর্তব্য মনে করি, এবং আমরা মনে করি যে অন্যান্য মানে বিশেষত জাতীয় ঐক্যফ্রন্ট কিংবা অন্য বিরোধী রাজনৈতিক পক্ষেরও সেটা সামনে কর্তব্য যে নির্বাচনটা যাতে যথার্থভাবে হতে পারে, মানুষ যাতে ভোট দিতে পারেন, সেই ভোট পাহারা দেওয়া, ভোট দখলের প্রক্রিয়াকে প্রস্তুত করা।
জুনায়েদ সাকি, আমরা আসলে মাঠ পর্যায়ে থেকে যে খবর শুনলাম এবং বিএনপির নির্বাচনী আইন সহায়তা কমিটির সদস্য সচিবের বক্তব্য শুনেছি, এখন আপনার বক্তব্য শুনেছি, সমস্ত বক্তব্যের পর আপনার কাছে কি মনে হয় যে এই অবস্থা যদি চলতে থাকে সেক্ষেত্রে আসলে ভোট কেন্দ্র পাহারা দেওয়া, নির্বাচনের ফলাফল সুষ্ঠুভাবে প্রকাশিত হওয়া অথবা নির্বাচন সুষ্ঠুভাবে হওয়া কতটা বেশি সম্ভাবনা দেখেন আপনি?
না, নির্বাচন সুষ্ঠু আর না হওয়ার আশঙ্কা তো আছেই, মানে এখন পর্যন্ত পুরোটাই একটা একতরফা।
হ্যালো,
আমরা বিশ্বাস করি এবং আমরা আশা রাখতে চাই যে মানুষের ঐক্যবদ্ধ প্রক্রিয়া এই ধরনের অপতৎপরতা গুলোকে মানে ভণ্ডুল করে দিবে এবং মানুষ এই অপতৎপরতাকে মোকাবেলা করে নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। সেই গণজোয়ারটাই এখন তৈরির অপেক্ষায়, কিংবা সেই গণজোয়ার তৈরি হচ্ছে বলে আমাদের বিশ্বাস।
জি, আমরা আবারও আপনাদের দুজনের কাছে আসব। আপনারা নিশ্চয়ই এতদিনে জানেন দর্শক এবং শ্রোতা যে আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হয় এবং সেখানে আসলে অনেক দর্শক মন্তব্য করেছেন। আসলে সব মন্তব্য পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, আমাদের অনুষ্ঠানের সময় কম। আমি শুধু কিছু নাম একটু বলে দিতে চাই যে তারা মন্তব্য করেছেন। শাহিন মাসুদ, মোহাম্মদ আবদুল্লাহ, লিয়াকত আলী, সাইব আল মাহবুব, এম হোসেন হিলাল, শঙ্কর হালদার, ইকবাল হোসেন, অনেকেই আসলে মন্তব্য করেছেন এবং তারা নির্বাচন নিয়ে কেউ কেউ বলেছেন কোন দল জিতবেন, কোন দল জিতবেন না, কেউ কেউ প্রশ্ন করেছেন যে এ কারণে আসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন ছিল কিনা, কেউ কেউ আবার বলেছেন যে নির্বাচন বাংলাদেশে কবে সহিংসতা মুক্তভাবে হয়েছে। অনেক অনেক মন্তব্য, আমরা সব মন্তব্য আসলে নিতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। এত মন্তব্য বা এত প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময় লেগে যাবে, বরং আমরা একটু সংক্ষেপে দুজন অতিথির কাছে আবার ফিরে যেতে চাই। প্রথমে জুনায়েদ সাকি, আপনার কাছেই আবার ফিরতে চাই। এই যখন বাস্তবতা, তখন আসলে প্রধান নির্বাচন কমিশনার বলছেন, আমরা অনুষ্ঠান শুরুতে বলছিলাম যে তিনি বলছেন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়েছে এবং তারই সহকর্মী আরেকজন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, তিনি বলছেন আসলে সবার জন্য সমান সুযোগ রয়েছে এমনটা তিনি একদমই মনে করেন না। আমরা দেখলাম যে ঐক্যফ্রন্টের প্রধান নেতা ডক্টর কামাল, তিনি বলেছেন নির্বাচন শেষ পর্যন্ত হয় কিনা সেটি আসলে তার সন্দেহের মধ্যে একটা অবস্থায় রয়েছে যে এই অবস্থা চলতে থাকলে কি হবে। সব মিলিয়ে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যা, এবং আমরা জানি যে সেনাবাহিনী আসলে টহলে থাকছে 23 ডিসেম্বর থেকে, সব মিলিয়ে আপনি কি এখন পর্যন্ত আশাবাদী যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে?
দেখুন, আমরা সবসময় বলে এসেছি যে আশঙ্কা তো আছেই এবং একটা একতরফা নির্বাচনের চেষ্টা সরকারের দিক থেকে সেটাও খুবই প্রবল ভাবে দৃশ্যমান, কিন্তু আমাদের সামনে বিকল্প কি? মানে বিকল্পটা তো আসলে যদি নির্বাচন না হয়, নির্বাচন বাধা প্রশ্নবিদ্ধ হয়, ভোট দখলের নির্বাচনই হয়, সেটা বাংলাদেশের বিভাজনের অবস্থাটাকে আরো বাড়িয়ে তুলবে, বাংলাদেশের সামনে যে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ গুলো আছে সেইটা মোকাবেলা করার ক্ষেত্রে বাংলাদেশকে আরো নাজুক করে তুলবে এবং আমরা নানান ধরনের বিপদের দিকে অগ্রসর হব। সে কারণে আমরা মনে করি যে আমাদের সামনে একটা সুষ্ঠু নির্বাচন হওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা ন্যূনতম সূচনা, তার একটা উদ্বোধন অত্যন্ত জরুরি এবং সেই কাজটা সম্পন্ন করার জন্য এখন রাজনৈতিক দল যারা দায়িত্ব বোধ করছেন তাদের প্রত্যেকেরই কর্তব্য এবং বিশেষভাবে জনগণকে ঐক্যবদ্ধ করা, উদ্বুদ্ধ করা কর্তব্য। এই প্রতিকূলতা বাধা মোকাবেলা করেই মানুষকে উৎসাহিত করতে হবে, আশাবাদী করে তুলতে হবে এবং তাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত ভোট দখলের প্রক্রিয়াকে মানে যাতে একটা প্রতিরোধ গড়ে তোলা যায় এবং মানুষ যাতে সবাই ভোট দিতে পারে, তাদের ভোটেই যাতে একটা পরবর্তী সরকার গঠিত সেই চেষ্টা করে দিতে হবে। এইটার আশঙ্কা আছে কিন্তু চেষ্টাটাই এখন সামনে কর্তব্য বলে আমরা মনে করি এবং সেই অনুযায়ী আমাদের কাজ করা দরকার।
জি, জুনায়েদ সাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার কাছে যাওয়ার আগে দর্শক এবং শ্রোতা, আপনাদেরকে জানিয়ে দিই যে এই অনুষ্ঠানে আসলে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে অতিথি রাখার চেষ্টা করেছিলাম। আমরা দুজন অতিথির সঙ্গে যোগাযোগ করেছি, তাদের সঙ্গে কথা হয়েছে, কিন্তু আসলে তারা শেষ পর্যন্ত সম্মতি জানাননি, যে কারণে আমরা আসলে সরকারের পক্ষ থেকে কোন ধরনের মন্তব্য আপনাদের আজকের অনুষ্ঠানে অন্তত পক্ষে তুলে ধরতে পারছি না। আমরা যাচ্ছি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আপনার কাছে। বারো দিন বাকি রয়েছে, বর্তমান অবস্থা এই, কি হলে আপনার কাছে মনে হয় বর্তমান পরিস্থিতির খানিকটা পরিবর্তন হতে পারে, আপনারা আস্থায় আনতে পারেন যে হ্যাঁ আসলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব, কোন সমাধান কি দেখছেন?
আসলে সমাধানের আগে বুঝতে হবে, কারণ যে সরকারের অধীনে
আমাদের একদম সময় কম রয়েছে।
আমি আপনাকে বলছি, আপনি যে সরকারের অধীনে এখন নির্বাচন হচ্ছে সেই সরকারের চরিত্রটা আগে আপনি বিশ্লেষণ করতে হবে। এই সরকার যারা পাঁচই জানুয়ারির মতো একটা নির্বাচন, যে নির্বাচনে 154 জন বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছেন, যেখানে জনগণের কোন অংশগ্রহণ ছিল না, এমন একটি ভোটের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের অধীনে একটি নির্বাচন, এর চেয়ে পাঁচই জানুয়ারির চেয়ে খুব বেশি ভালো নির্বাচন আশা করা সাধারণভাবে কাম্য নয়, আমরা আশা করতে পারি না। কারণ তাদের যারা এই নির্বাচনের পাঁচই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে নিজেদেরকে গণতান্ত্রিক দাবি করে এবং মনে করে যে আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং প্রতিনিয়ত সেটি তারা প্রচার করে, তাদের কাছ থেকে আসলে এই যে এখন হামলা মামলা জেল জুলুম গ্রেপ্তার বিভিন্ন জায়গায়, এগুলো খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশের মানুষ হিসেবে আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক তার রাষ্ট্রের মালিকানা দাবি করার সুযোগ শুধুমাত্র কিন্তু ভোটের মাধ্যমে নির্ধারণ করে, এবং বাংলাদেশের যে আমার যে কোন আমি যে বাংলাদেশের একজন স্টেক হোল্ডার তার প্রমাণটি হয় কিন্তু ভোটের মাধ্যমে, এবং যে ভোটের মাধ্যমে রাষ্ট্র এবং সরকার পরিবর্তন হয়। আমরা অতীতকালেও দেখেছি এবং অতি সম্প্রতি দেখেছি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের বিভিন্ন আবালবৃদ্ধ গণিতা বিভিন্ন ইস্যুর উপরে এক ঐক্যমত্য সৃষ্টি করেছে। আমার বিশ্বাস যে সামনে যে নির্বাচন হবে, এখন যে কদিনই সময় আছে না কেন, প্রত্যেকটি মানুষের মধ্যে এই মতে এই একটা ঐক্যমত্য হবে যে আমি আমার ভোটটা নিজে নিতে চাই। আপনি যতই মাস্তানি করুন, যতই ভয় দেখান, যতই ভয় ভীতি প্রদর্শন করুন, আমি কিন্তু ভাই আমার ভোটটা দিতে চাই। আমি যাকে ভোট দিব তাকেই ভোট দিতে চাই এবং যাকে ভোট দিব তাকেই বিজয়ী দেখতে চাই। আমার মনে হয় মানুষের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে, যদিও আপাত দৃষ্টিতে এই সমস্ত মামলা হামলা অত্যাচার নির্যাতনের কারণে মানুষের প্রকাশ করছে না, কিন্তু আমার মনে হয় খুব বেশি সময় নেই, যে সময় সাধারণ মানুষ প্রত্যেকেই বলবে যে না অন্তত ভোট কেন্দ্রে গিয়ে আমি আমার নিজের ভোটটা নিশ্চিত করতে চাই।
জি,
এবং তার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার অন্তত আর কিছু না হোক পাঁচই জানুয়ারির মতো নির্বাচনের মাধ্যমে বলবে না
জি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং যেসব দর্শক তাদের মন্তব্য লিখেছেন, রায় দিয়েছেন কোন দল জিতবে, তাদের মন্তব্যগুলো পড়তে পারছি না, কারণ দুঃখ প্রকাশ করছি। যেতে যেতে শুধু আরেকটি তথ্য দিয়ে যেতে চাই। বাংলাদেশের জনপ্রিয় এবং গ্রহণযোগ্য নির্বাচন বিশ্লেষক ডক্টর তোফায়েল আহমেদ, তিনি বলেছেন যে সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে অন্ততপক্ষে তার মনে হয় বাংলাদেশে খুব সম্ভবত নির্বাচন হচ্ছে না, এমন একটি পরিস্থিতি তৈরি হচ্ছে। খুব সম্ভবত তিনি সহ বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করার পরও সব মানুষ চাইবে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক, এবং সেটি হলে সবাই নিশ্চয়ই খুশি হবে। আজকের মতো আলাপন এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।